قرآن 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 قرآن. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشوك انوشتان شهج درس قرآن اپردير شاگتم جانت چه قرآن مجيد فرقن حميدر سورة نسار آلو چونا چلومان رأي چه پروبوتی پروگرامه আমরা আয়াত নাম্বার 43 পর্যন্ত সহজ দর্শে কুরআন শ্রবণ করেছি। আজ সূরা নিসার আয়াত 44 থেকে শুরু করব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামে আমাদের সাথে থাকুন। আল্লাহ পাক কুরআনে পাকের ইলম দান করুন আর নূরে কুরআন দ্বারা আপনার আমার অন্তরাত্মাকে আলোকিত করুন। অগ্রসর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يَشْتَرُونَ الضَّلَالَةَ وَيُرِيدُونَ أَنْ تَضِلُّ السَّبِيلَ ترجمة
اپنی کی شی لوگ دیر کے دیکھن نی جارا کتابیر ایکٹی انکشو پیے چھلو جی تارا گمراہی کروئی کرے آر تارا چائے جے اپنیو راستہ تے کے پود بھرشت ہون سورة النسار ای آیات مبارکر مدھے بیشش کرے ইয়াহুদীদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। ইয়াহুদীদের ব্যাপারে আলোচনা পেশ করা হয়েছে যে আপনি তাদেরকে কি দেখেননি যে যাদেরকে কিতাব আল্লাহর কিতাব যা পূর্ববর্তী আম্বিয়াদের উপর নাজিল হয়েছে তাদের মধ্যে হজরতে মুসা আলহিসাল্লাম যার উপর তাওরাত শরীফ আর হজরতে ঈসা আলহিসাল্লাম যার উপর ইঞ্জিল হজরতে দাউদ আলহিসাল্লাম যার উপর জবুর তো বিভিন্ন আম্বিয়াগণের উপরে যে এই কিতাবসমূহ আর সাথে সহিফাসমূহ এগুলো নাজিল হয়েছিল এখানে বিশেষ করে ইয়াহুদীদের কথা আলোচনা করা হয়েছে যে তাদেরকে কিতাব অর্থাৎ আল্লাহর কিতাবের অংশ তারা প্রাপ্ত হয়েছিল আর সেটি তাওরাত শরীফ এখন তারা কি করে ইয়াশতারুন আদ-দালালাতা তারা ভ্রষ্টতা ক্রয় করে ওয়ায়ুরিদুনা আর তারা চায় আনতাদিল্লু সাবিল যে তোমরাও প্রদভ্রষ্ট হও তারা এটা চায় যে তোমরাও প্রদভ্রষ্ট হও যখন এই তাওরাত শরীফের উপরে ঈমান আছে তো এই তাওরাত শরীফে যেভাবে হজরতে মূসা আলাইহিসসালামের ব্যাপারে বর্ণনা রয়েছে তো এই তাওরাত শরীফের মধ্যে তো ইমামুল আম্বিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারও মজুদ রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারকা ওনার আগমন অর্থাৎ ওনারও আলোচনা ওনার শান ওনার গুণাবলী এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে তো তারা এগুলোকে তারা মেনে নেয়নি সমর্থন করেনি অর্থাৎ ইমান আনেনি বরং উল্টো তারা অন্যদেরকেও গুমরা করতে চেয়েছিল তারা অন্যদেরও গুমরা করতে চেয়েছিল আর সে রাস্তা থেকে বিতাড়িত করতে চেয়েছিল ভ্রষ্ট করতে চেয়েছিল এখান থেকে জানতে পারলাম হজরতে মূসা আলাইহিসসালামের উপরে প্রকৃতপক্ষে ইমান থাকলে তাদের আর তারা তাওরাত মান্যকারী পাঠকারী শিক্ষাদানকারী সব কিছু ঠিক আছে কিন্তু যতক্ষণ ইমামুল আম্বিয়া অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান নেই তো ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কোনো কিছু কবুল করা হবে না কেননা হুজুর আলাইহিসসালাম যখন তাশরিফ আনলেন তার ধারাবাহিকতা শেষ এখন নবী থেকে নবুয়ত কখনো শেষ হয় না এমন নয় যে নবী থেকে নবুয়ত চলে যাবে এটা মানা কুফরি এটা যথার্থ নয় কিন্তু সে আম্বিয়া গ্রন্থ এটা বলে গিয়েছেন যে যখন ইমামুল আম্বিয়ার যুগ চলে আসবে তো তখন থেকে ওনার দিন শুরু হবে আমাদের দিনসমূহ পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করেছে আমাদের কোরআন পূর্ববর্তী দিনসমূহের সত্যায়ন করেছে আম্বিয়াগণের সত্যায়ন করেছে যা কিছু নিয়ে এসেছেন তার উপর আমাদের ঈমান কিন্তু এখন দিনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেহেতু হুজুর আলাইহিসসালামের উপর তারা ঈমান আনেনি ওনার শানকে গোপন করেছে আর যারা ঈমানের দিকে আসছে তাদেরকেও গোমরা করার তারা চেষ্টা করেছিল তো এই জন্য আল্লাহ ইরশাদ করেছেন যে সেই লোকদেরকে কি দেখেননি যারা কিতাবের অংশ প্রাপ্ত হয়েছিল তারা উল্টো গোমরাহি ক্রয় করছে আর মানুষকেও গোমরা করার চেষ্টা করছে তো তারা কারা তারা প্রকৃতপক্ষে দুশ্মন তারা দুশ্মন আর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম আর আল্লাহ তোমাদের দুশ্মনদের ব্যাপারে সবচাইতে ভালো জানেন। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আর হিফাজতের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ সাহায্যকারী হিসেবে যথেষ্ট। অর্থাৎ আল্লাহ এখানে এই বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তোমাদের দুশ্মনদের ব্যাপারে অবশ্যই জানেন, আর তোমাদেরও বলে দিয়েছেন তারা তোমাদের দুশ্মন, তারা তোমাদের প্রতি শত্রুতা রাখে। এই জন্য তোমরা এখন তাদের কাছ থেকে বেঁচে থাকো, তোমরা তাদের কাছ থেকে বেঁচে থাকো। আর আল্লাহ পাক যাকে দুশ্মন বলে দিয়েছেন, যেমন মানুষকে বলে দিয়েছেন শয়তান তোমাদের শত্রু, যেভাবে সেই দুশ্মন সেভাবে কাফের আর মুনাফিকদের ব্যাপারও বলে দিয়েছেন, ইহুদদের ব্যাপারও বলেছেন যে তারা তোমাদের দুশ্মন, আর আল্লাহ তোমাদের দুশ্মনকে ভালো চিনেন, ভালোভাবে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ওনাদের যে দুশ্মন তাদের ব্যাপারে সতর্ক করেছেন, তারা তোমাদের দুশ্মন। পরবর্তীতে তাদের ব্যাপারে আরও অন্তর যে বক্রতা ছিল সেগুলো কিছু প্রকাশও তা আপন জবানে কিছু পদ্ধতিতে কিছু কথা দ্বারা করে দিয়েছেন, তারা কেমন ছিল আর কেমন ব্যবহার তারা করত। এখানে যেহেতু ইহুদিদের কথা হচ্ছে, আল্লাহ তাদের কারো কারো ব্যাপারে এখানে বলে দিয়েছেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া ইয়াকুলুনা সামিইনা ওয়া আসাইনা ওয়াসমা গায়রা মুসমা ওয়ারাইনা লাইয়াম বিআলসিনাতিহিম ওয়া তুআনান ফিদ্দীন। ইহুদিদের মধ্যে কিছু লোক ছিল যারা শব্দকে নিস জায়গা থেকে পরিবর্তন করে দিত আর বলত, আমরা শুনেছি আর অগ্রাহ্য করলাম, এবং শুনুন আপনাকে না শোনানো হোক, এবং রাইনা বলে জিব্বাসমূহ বাঁকা করে আর দীনের প্রতি বিদ্রুপ করার জন্য। ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়া আসমা' ওয়া আনজুরনা লাকানা খায়রুল লাহুম ওয়া আকওয়াম ওয়ালাকিন লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ওয়ালা ইউমিনুনা ইল্লা ক্বালিলা। এবং যদি তারা বলতো, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, আর হুজুর আমাদের কথা শুনুন এবং আমাদের প্রতি লক্ষ্য করুন, তবে এটা তাদের জন্য মঙ্গল এবং সরলতার বৃদ্ধি হতো। কিন্তু তাদের উপর তো আল্লাহ তাদের কুফুরির কারণে লানত করেছেন, তো তারা অনেক অল্প বিশ্বাস রাখে। এখানে ইহুদিদের সেই নাপাক কাজসমূহের বর্ণনা এসেছে, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনা কালিমা আম মাওয়াদিহি, যে ইহুদিদের মধ্যে কিছু লোক যে যারা শব্দগুলো সেই জায়গা থেকে পরিবর্তন করত। এক তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে শান বর্ণনা করা হয়েছে, তাওরাতের মধ্যেও যা ছিল সেগুলো তারা পরিবর্তন করে ফেলত, অর্থাৎ তারা শান বর্ণনা করত না, সেগুলো তারা গোপন করত আর পরিবর্তন করত, জায়গা থেকে সরিয়ে দিত। দ্বিতীয়ত হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে কথা বলতেন তো বলতো যে আমরা শুনেছি আর ঠিক আছে মেনে নিয়েছি, মেনেছি কিন্তু অন্তরে বলতো, অন্তর থেকে বলতো যে আমরা অগ্রাহ্য করেছি। আর তৃতীয়ত যে কথা বলা হয়েছে যে তারা এমন কিছু বাক্য প্রয়োগ করত, আর অর্থাৎ ব্যাপক অর্থের কিছু শব্দ তারা প্রয়োগ করত, অর্থাৎ যেগুলোর অনেক অর্থ রয়েছে, কমপক্ষে দুটি অর্থ, তার মধ্যে একটি ভালো একটি খারাপ, এখন তারা সেটাই বলত, বাক্য সেটি বলত, কিন্তু সেটার অন্য অর্থ নিত। যেমনিভাবে বলত, ওয়াসমা গায়রা মুসমাইন, আপনি শুনুন আর আপনাকে যেন শোনানো না হয়। এখন এই বাক্যের দুইটি অর্থ, দুটি অর্থ, তার মধ্যে একটি অর্থ হচ্ছে অর্থাৎ সে প্রকাশ্য অর্থ, ভালো অর্থ, যেটা বাহ্যিকভাবে প্রভাবিত করে, যে আপনাকে যেন কোনো অযাচিত কথা শোনানো না হয়, অর্থাৎ আপনি আমাদের কথা শুনুন কিন্তু অযাচিত কোনো কথা যেন আপনাকে শোনানো না হয়। আর অপ্রকাশ্যে অর্থাৎ অন্তরের মধ্যে তারা অন্য কোনো অর্থ পোষণ করে খুশি হয়ে যেত, অর্থাৎ আপনি শুনতে সমর্থ নন কিংবা আপনি শুনেন না, মাযাল্লা। অনুরূপভাবে রা আইনা, এটার অর্থ আপনি আমাদেরকে লক্ষ্য করুন, আর আল্লাহ পাক নিয়ম অনুসারে এ ব্যাপারে এই শব্দ প্রয়োগে ঈমানদারদেরকে নিষেধ করেছেন, যেটা প্রথম পারায় সূরা বাকারাতে মজুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা আইনা, হে ঈমানদারেরা তোমরা রাইনাই বলবে না, রাইনা বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলবে যে উনজুরনা, আপনি দৃষ্টিপাত করুন, রহমতের দৃষ্টি দিন। তো এই শব্দগুলো প্রয়োগের ভেতরে মুনাফিক ইহুদিরাও যে রাইনা বলত, আর এটা কিছুটা টেনে রাইনা লাইয়াম বিআলসিনাতিহিম, আর উদ্দেশ্য সেই খারাপ অর্থ অন্তরে রাখত। অর্থাৎ একটি শব্দে খারাপ এবং ভালো দুটি অর্থেই ব্যবহৃত হয়। তো তারা তাদের মস্তিষ্কে খারাপ অর্থ রেখে এই শব্দটি বাক্য এই শব্দটি বলত, আর এখান থেকে আল্লাপাক নিষেধ করেছেন। তো এই সমস্ত তাদের কিছু বিষয়াবলী যা ইরশাদ করা হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে কিছু রয়েছে যারা শব্দ তাদের জায়গা থেকে সরিয়ে দেয় আর অতঃপর সেটাই বলে যা তাদের অন্তরে নেই, যা অন্তরে নেই, যেটা তারা বলে তাদের অন্তরে সেটা নেই। যে আপনি বলুন আপনার কথা আমরা মানব কিন্তু তাদের অন্তরে এটা নেই। তো আল্লাপাক বলেছেন তারা এই ধরনের কাজগুলোই করে থাকে। যদি তারা এটা বলে দিত, এখানে বলা হয়েছে যদি এই জায়গায়, অর্থাৎ যেটা পেছনে বলেছে ইয়াকুলুনা সামিনা ওয়া আসাইনা, আমরা শুনেছি আর মানিনি, এই জায়গায় যদি তারা এটা বলত, ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামিনা ওয়া আতা'না, তারা যদি এটা বলত যে আমরা শুনেছি আর আমরা মেনে নিয়েছি, আমরা অনুসরণ করেছি, ওয়াসমা ওয়ানজুরনা, আপনি শুনুন, আপনি আমাদের উপর রহমতের দৃষ্টি দিন। তো আল্লাহ পাক তাদের কুফুরির কারণে তাদের উপর লানত দিয়েছেন, কুফুরির কারণে তাদের উপর লানত দিয়েছেন আর বলেছেন ফালা ইউমিনুনা ইল্লা ক্বালিলা, তারা একেবারে অল্প বিশ্বাস রাখে। তো এই আয়াতে এক হচ্ছে সেই বেআদবীমূলক আচরণ যে তারা কি করত, আর যারা আদব রক্ষা করত তাদের পদ্ধতিও আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামিনা ওয়া আতা'না ওয়াসমা ওয়ানজুরনা লাকানা খায়রুল লাকুম ওয়া আকওয়াম, সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় আমাদের আদবদারদের অন্তর্ভুক্ত করুন। হুজুর আলাইহিস সালামের যত আদব মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে থাকবে, ততটুকুই আমরা ইমানে পরিপূর্ণ হতে থাকব। কেননা আদব সম্মান কার জন্য, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য নির্বাচন করেছেন, সুবহানাল্লাহ। আর বেসিক এই শান হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের বর্ণনা করা হয়েছে। পরবর্তী আয়াতে মুবারকাতে এই ইয়াহুদীদের ইমানের দাওয়াত দেওয়া হয়েছে, আর এটা বলা হয়েছে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযযালনা মুসাদ্দিকান লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান ফানারুদ্দুহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবতি ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। হে কিতাবওয়ালারা, হে সেই সমস্ত লোক যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে, কিতাব দান করা হয়েছে, হে কিতাবওয়ালা, যা আমি তোমাদের নিকটে তোমাদের কিতাবকে সত্যায়নকারী কুরআনকে পাঠিয়েছি, যে কুরআন পাঠানো হয়েছে তার উপর ঈমান আনো, এর আগে যে আমি তোমাদের চেহারাকে পরিবর্তন করে দিব, অতঃপর তাদেরকে তাদের পিঠের দিকে ফিরিয়ে দিব, কিংবা তাদের উপরও এমন লানত করব যেমনিভাবে শনিবারওয়ালাদের উপর লানত করা হয়েছে। আর আল্লাহর হুকুম অবশ্যই কার্যকর, আল্লাহর হুকুম কার্যকর। তো এই আয়াতে মুবারকাতে ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব আমিনু বিমা নাযযালনা মুসাদ্দিকান লিমা মাআকুম, হে কিতাব ওয়ালারা, তোমরা ইমান আনো। কোন বিষয়ে ইমান আনবে? যা কিছু আমি নাজিল করেছি, অর্থাৎ কুরআন যা সত্যায়ন করে তোমাদের কাছে, অর্থাৎ এই কুরআন সত্যায়ন করছে, তো বললেন ইমান আনো, এর আগে যে আমি চেহারা পরিবর্তন করে দিব, আমি চেহারা ঘুরিয়ে দিব, ফানারুদ্দুহা আলা আদবারিহা, আর তাদেরকে তাদের পৃষ্ঠদেশে ফিরিয়ে দিব, তাদের পিঠের দিকে ফিরিয়ে দিব, কিংবা এমন লানত দিব যা শনিবারওয়ালাদের লানত দিয়েছিলাম। আর আল্লাহর হুকুম অবশ্যই কার্যকর, অবশ্যই কার্যকর, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তার শানও বর্ণনা করেছেন এবং তাদেরকে ইমানের দাওয়াতও দিয়েছেন, আর ইমান না আনার কারণে আকৃতির পরিবর্তন, তাদের উপর লানত হওয়া, এই সমস্ত কিছু বর্ণনা করেছেন। যেটা বলেছেন চেহারা বিকৃতির ব্যাপারে, সেটা কেমন? অর্থাৎ তোমাদের এমনটাই করে দিব যেভাবে পিঠের দিকেই ফিরে দিব, মাথার সাথে যে পিঠ যেখানে নাকও হয় না, তার উপর চোখও নেই, তার উপর মুখও নেই। তো যখন এই চেহারা, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে ক্লিয়ার সাফ করে দিবেন, তো এটা বলা হয়েছে পেছনে যেরকম পরিষ্কার সামনেও সেভাবে করে দেওয়া হবে, তোমাদের এই চেহারা আকৃতি বিকৃত করা হবে। আর এটা বলা হয়েছে হয়তো তোমাদের উপর এমন লানত হবে যেভাবে ইয়াহুদীদের কিছু গোত্রে শনিবার দিন যারা নাফরমানি করেছিল তাদের উপর যেভাবে লানত হয়েছিল। এখন তাফসিরে বলা হয়েছে এই শাস্তি, অনেক মুফাসসিরিনগণ বলেছেন এটা দুনিয়ার বিবেচনায়, আর অনেকেই বলেছেন এটা আখিরাতের বিবেচনায়। আর এটাও বলা হয়েছে লানত হয়ে গেছে আর শাস্তি প্রয়োগ হয়ে গেছে, লানত হয়ে গেছে আর শাস্তিও হয়ে গেছে, আর অনেকেই বলেছেন এখনও অপেক্ষমান। আর অনেক মুফাসসিরিনগণ বলেছেন এই শাস্তি এই অবস্থায় ছিল যখন ইহুদিদের মধ্যে কেউ ঈমান আনত না, কিন্তু যখনই কিছু সংখ্যক ঈমান আনল তো এই জন্য এই শর্ত রহিত হয়েছে আর এই শাস্তিও উঠে গেছে। অর্থাৎ এইভাবে চেহারা বিকৃতি থেকে তারা বেঁচে গেছে এবং শাস্তিও তাদের সেটা রহিত হয়েছে এই জন্য যে তাদের সকলে এমন ছিল না, কিছু সংখ্যক তাদের ঈমান এনেছিল। ইহুদিদের এমন বড় বড় এমন অনেক উলামা ছিল আর তাদের মধ্যে বিশেষ করে হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয়েছে মুলকে শাম থেকে তিনি আসছিলেন, তো রাস্তায় তিনি এই আয়াত শোনার পরে ওনার ঘরে পৌঁছারও আগেই তিনি নবী পাক আলাইহিস সালামের বারে গায়ে হাজির হয়ে ঈমান গ্রহণ করলেন, ইসলাম কবুল করে নিলেন। আর এই জন্য তিনি তাড়াহুড়ো করেছিলেন যে তিনি তাওরাত শরীফের আলিমও ছিলেন আর তিনি চিনে গিয়েছিলেন, কারণ ওনার কাছে বিশ্বাসী সেই জ্ঞান ছিল। নবী পাক আলাইহিস সালামের নিদর্শন একেবারে স্পষ্ট বর্ণিত হয়েছে, ঈমান গ্রহণ করেছেন। হযরতে কাব আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইহুদিদের বড় অবস্থানে অধিষ্ঠিত, তেমন সম্মান রাখতেন, তিনি একরাতে যখন এই আয়াত শুনলেন তো স্বপ্নে চলে গেলেন আর হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে হাজির হলেন আর মুসলমান হয়ে গেলেন। তো ইহুদিদের মধ্যেও জ্ঞানী একটি সম্প্রদায় যে যারা এই আয়াত শুনেছিলেন কিংবা এই নিদর্শনগুলো দেখেছিলেন আর তারা বলেছিলেন সত্যিকার অর্থে তাওরাতে এই নিদর্শনগুলো বর্ণিত আর তারা কালিমা পড়ে মুসলমানও হয়ে গিয়েছিলেন। এরপর আয়াত নাম্বার 48 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করেন না তার সাথে কাউকে শরিক করা হলে, আর তার নিচে যা কিছু রয়েছে যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করল নিঃসন্দেহে সে অনেক বড় গুনাহের অপবাদ নিয়েছে। এই আয়াতে মুবারকার মধ্যে এক ধরনের উৎসাহ ইহুদিদের জন্য আর অন্যান্য মুশরিকদের জন্য, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক ক্ষমা করবেন না। অর্থাৎ যেই বান্দার মৃত্যু শিরকের উপরে তো এমন নয় যে তাকে ক্ষমা করে দেওয়া হবে, যে কুফরি শিরকের উপর মারা গিয়েছে সে সবসময়ের জন্য গিয়েছে, সবসময়ের জন্য জাহান্নামে। আর যে ব্যক্তি যদিও বা গুনাহগার কিন্তু কুফরি এবং শিরক নেই, গুনাহগার হতে পারে সে তওবা ছাড়াই মারা গেছে, গুনাহের তওবা করেনি, এখন আল্লাহর রহমতের উপর হতে পারে শানে করিমে তাকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু চাইলে গ্রেপ্তার করবে, পাকড়াও করবে এবং আজাব দিবে। কিন্তু সেই মুসলমান যে গুনাহগারও কিন্তু তার আজাব স্থায়ী হবে না, পরিশেষে সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। তো বললেন শিরিক ক্ষমা করবেন না, শিরকের নিচে যা কিছু রয়েছে সেটা আল্লাহর ইচ্ছের উপরে, যার জন্য আল্লাহর ইচ্ছা ক্ষমা করে দিবেন। তো কুফরি ছাড়া সমস্ত গুনাহ ক্ষমা করার সুযোগ রয়েছে কিয়ামতের দিন, ক্ষমা হবে, কিন্তু এটা দ্বারা কোনো অবস্থায় এটা উদ্দেশ্য নয়, এটার উপর আকাঙ্ক্ষা রেখে ব্যক্তি গুনাহ করবে। বরং এমন অনেক অবস্থা রয়েছে যে যার মধ্যে গুনাহকে কেউ হালকা মনে করলে আর এভাবে করলে কুফরির আকাম তার উপর চলে আসবে। তো এই জন্য রহমত এর আয়াত পরে, রেওয়ায়ত পরে, হাদিস পরে ব্যক্তির আকাঙ্ক্ষা এবং ব্যবস্থাপনা এমন হয়ে যাওয়া উচিত যে আরও বেশি অনুসরণ করবে যে আমার রব এত করিম এত মহান না, এই আয়াত সামনে রেখে এই হাদিস সামনে রেখে ব্যক্তি গুনাহ এবং নাফরমানির কাজের মধ্যে পড়ে থাকবে, এটা একেবারে ভুল পদ্ধতি। তো এখানে আল্লাহ পাক এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যক্তির শিরক এটা ক্ষমা করা হবে না, শিরক ছাড়া সবকিছু আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন। দর্শক, এই আয়াতে মুবারকার মধ্যে এর পেছনে একটি অনেক সুন্দর একটি ঘটনা রয়েছে, আর সেটা হচ্ছে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান গ্রহণের ব্যাপারে। হযরতে ওয়াহশী যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, সাহাবী, ঈমান গ্রহণ করেছিলেন, কিন্তু তারও আগে, কেননা উহুদের যুদ্ধে এই সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সরকার আলাইহিসসালামের চাচা ছিলেন, ওনাকে শহীদ করেছিলেন, কিন্তু যখনই হুজুর আলাইহিসসালাতুয়াসসালামের কাছে পৌঁছে তিনি কিছুটা আরজি, কিছু আকুতি পেশ করলেন, আর অনেক কিতাবের মধ্যে আছে তিনি লেখনীর মাধ্যমে এগুলো প্রকাশ করেছিলেন, বললেন যে আমার জন্য কোনো নিরাপত্তার সুযোগ, আমি ঈমান গ্রহণ করলে আমার ক্ষমার কোনো ব্যবস্থা, এই ধরনের কিছু প্রশ্ন করলেন, যে ব্যাপারে আল্লাহ পাক কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আয়াতে মুবারকা নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না। আচ্ছা, অন্যায়ভাবে হত্যা মন্দ কাজ, তো এ ব্যাপারে ওয়াহশী বলেছিল যে এখানে তো সমস্ত কাজ কুফুরি অবস্থায় জাহিলি যুগে এই সমস্ত কাজ আমি করেছিলাম। তো এই আয়াত দ্বারা উদ্দেশ্য যে আমার ক্ষমার কোনো কিছুইতে এখানে কোনো নিরাপত্তা আমার জন্য নেই, কোনো সুসংবাদ আমার জন্য নেই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আবারও আয়াতে মুবারকা নাজিল করেছেন, ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালেহা, কিন্তু যিনি তওবা করেছেন, ইমান এনেছেন এবং ভালো কাজ করেছেন, তওবা করেছেন, ইমান এনেছেন, ভালো কাজ করেছেন। তো এই আয়াত দেখে ওয়াহশী বলল, এটা তো তাদের জন্য যারা ইমান এনেছেন এবং ভালো কাজ করেছেন, তাদের জন্য এটা সুসংবাদ। আমি যদি নেক কাজ করতে না পারি তখন? তো এই ব্যাপারে পরবর্তীতে আরও আয়াতে মুবারকা যেটা তিলাওয়াত করা হয়েছে এবং নাজিল হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অতঃপর এই আয়াত নাজিল হলো যে আল্লাহ ক্ষমা করবেন না যারা তার সাথে শির্ক করেছে, আল্লাহ এটা ক্ষমা করবেন না। আর এটা ছাড়া যা কিছু নিচে রয়েছে অর্থাৎ গুনাহ ইত্যাদি যা কিছু আছে, আল্লাহর ইচ্ছা দিন যার জন্য ইচ্ছা ক্ষমা করে দিবেন। ওয়াহশী পুনরায় বলল, এটাও তো আল্লাহর ইচ্ছার উপরে। এখন অর্থাৎ আমি কিভাবে বুঝতে পারি যে আমার জন্য আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন কি না? অর্থাৎ এখানেও একটি কন্ডিশন আছে, শর্ত লাগানো হয়েছে। তো ওয়াহশী যখন এটা বলল, অতঃপর আয়াতে মুবারকা নাজিল হল, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ, হে মাহবুব বলে দিন আপনি, তাদের বলে দিন, হে আমার সেই সমস্ত বান্দারা যারা নিজেদের প্রাণের উপরে জুলুম করেছ, অর্থাৎ জুলুম করেছ, গুনাহ করেছ, তো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো এই আয়াতের উপরে ওয়াহশী বলল যে হ্যাঁ, এই আয়াতের মধ্যে কোনো শর্ত নেই, কোনো ধরনের কোনো শর্ত এখানে যুক্ত করা হয়নি, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, তিনি সাহাবি, অতপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। আর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সাক্ষাৎ, এর মর্যাদা লাভ করেছেন, তিনি সাহাবি। তো হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করেছিলেন, কিন্তু ইমান গ্রহণের পরে ওনার আকাঙ্ক্ষা এটা ছিল যে এমন কোনো বড় নেকি যেন হয়ে যায় যে যা এটার বদলা হয়ে যায়। যদিও বা কুফুরি অবস্থায় ওনার কাছ থেকে এটি প্রকাশ পেয়েছিল। আর যখন ব্যক্তি ইমান গ্রহণ করেন, পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা, কারণ ইমান পূর্ববর্তী সব কিছু মুছে দেন, যখন শিরক এবং কুফুরি শেষ করে দিল তো বাকি গুনাহও ক্ষমা হয়ে গেল, কিন্তু অন্তরে একটি আকাঙ্ক্ষা ছিল। অতঃপর আল্লাহ ওনার কাছ থেকে এই কাজ নিলেন যে খতমে নবুয়তের উপরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাতিমুন নবীন হওয়ার এই আকীদার উপরে যখন মুসাইলামা কাযযাব দাঁড়িয়ে গিয়েছিল, সে বলেছিল আমিও নবী আর নবুয়তের দাবি করেছিল, তো যে মুসলমানরা তার প্রতিরোধ করেছিল তো তাদের মধ্যে প্রধান তাদের মধ্যে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জাহান্নামের অধিবাসী করেছিল। অতঃপর তিনি গর্বের সাথে এটা বর্ণনা করতেন যে যদি আমি খায়রুন নাসকে যদিও বা আমি হত্যা করেছি, অর্থাৎ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে শারুন নাস এই মুসাইলামাতুল কাযযাবকেও আমি জাহান্নামে পৌঁছে দিয়েছি। অর্থাৎ এখানে আমার এটা ভুল হয়ে গিয়েছিল কুফুরির সময়ে, তো ইসলাম গ্রহণের পরে এত বড় নেকি যার মর্যাদায় আল্লাহ আমাকে অধিষ্ঠিত করেছেন। তো এই আয়াতে মুবারকার মধ্যে এটা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ শির্ক ক্ষমা করবেন না, শির্ক ছাড়া যা কিছু চাই আল্লাহ যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। পরবর্তী আয়াত ইরশাদ করা হয়েছে, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বলিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়া লা ইউযলামুনা ফাতিলা, আর তোমরা কি সেই লোকদেরকে দেখনি যারা নিজেই নিজেদের পবিত্রতা বর্ণনা করে, বরং আল্লাহ যাকে ইচ্ছে পবিত্র বানিয়ে দেন, আর তাদেরকে খেজুরের ভেতরের আঁশ পরিমাণও তাদের উপরে জুলম করা হবে না। এই আয়াতে মুবারকার মধ্যে একটি মন্দগুণ নিজ প্রশংসা এটার বিরুদ্ধাচারণ করা হয়েছে। আয়াত তো বেসিক ইহুদি এবং নাসারার ব্যাপারে, তারা কি বলতো, তারা নিজে নিজেদেরকে আল্লাহর প্রিয়, আল্লাহর নিকটবর্তী বলতো, আর এইভাবেই বলতো, আর এমনকি এটাও বলতো জান্নাতে ইহুদি নাসারা ছাড়া আর কেউ যাবে না, কেউ যাবেই না, আর নিজেদের প্রশংসা নিজেরাই করতো এবং সেটা মিথ্যা প্রশংসা, তাও মিথ্যা প্রশংসা, পবিত্র তিনি হবেন যাকে আল্লাহ পবিত্র করবেন, আল্লাহ যাকে পবিত্র করবেন তিনিই হবেন। তো এখানে তাদের সেই কথার বিরুদ্ধাচারণ বর্ণনা করা হয়েছে। দর্শক, এখানে আত্মপ্রশংসা এটি এমন একটি গোপন রোগ এবং খারাপ রোগ, আর আজ মুসলমানদের বড় একটি অংশ এটার মধ্যে লিপ্ত রয়েছে। আর নিজের কোনো উন্নতি, নিজের কোনো গোপনীয়তা, নিজের ইলম, আমল কিংবা ইবাদত, এটার উপর নিজে নিজেকে নিজের প্রশংসায় মুগ্ধ হয়ে যায়। আর নিজের অর্থাৎ আত্মপ্রশংসা কাকে বলা হয়? আত্মপ্রশংসা হল যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আপন অনুগ্রহে দিনই কিংবা দুনিয়াবি কোনো নিয়ামত দান করেছেন, আর সেই ব্যক্তি এই কল্পনা করে নিল যে এটি আমার নিজস্ব মেহনত এবং নিজস্ব পরিশ্রমের ফসল এটি। অর্থাৎ এই বিষয়টি নিজের মস্তিষ্ক থেকে বের করে দেয় যে এটি আল্লাহর অনুগ্রহ ছিল না, বরং নিজের দিকেই সে সফলতাকে, সে নিজের দিকেই সে ধাবিত রাখে। মনে রাখবেন, যখনই আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো নিয়ামত অনুগ্রহ আপনি লাভ করেছেন, তো এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহে ব্যক্তি এটা বলে যে হ্যাঁ, আল্লাহর অনুগ্রহ, এটা আমি, আমার কাছে এটা এসেছে, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ামত হিসেবে প্রকাশ করা এটারও পর্যায় রয়েছে। কিন্তু আল্লাহর অনুগ্রহ একেবারে মাইনাস করে দিয়ে ব্যক্তি নিজের দিকে সেটা ধাবিত রাখা যে এটা আমার মেহনতের ফসল হিসেবে পেয়েছি, এ কারণে আমি এটা পেয়েছি, তো এটা স্বার্থপরতা। তো অনেক বিবেচনায় ব্যক্তির কোনো অবস্থান রয়েছে, অবস্থা তৈরি হয়েছে বংশীয় দিক থেকেও, কিংবা অন্য কোনো প্রসিদ্ধতা রয়েছে সে ব্যক্তির, তো এটা সেই বিষয় যা মানুষকে স্বার্থপর বানিয়ে তোলে। হুজুর আলাইহিসসালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো নেক আমলের উপরে নিজের প্রশংসা করেছে, তো তার শুকরিয়া নষ্ট হয়ে গেছে, আর আমল তা বরবাদ হয়ে গেছে, তার আমল নষ্ট হয়ে গেছে। আর একটি হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করেছিলেন হযরতে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি কি তোমাকে জান্নাতে এবং জাহান্নামী লোকের ব্যাপারে বলবো না? আরজ করলেন, অবশ্যই বলুন। বললেন, প্রত্যেক কঠোর ব্যক্তি, অহংকার বশত যারা চলাফেরা করে, নিজের বরত্ব যারা চায়, বললেন তারা জাহান্নামী। যখন দুর্বল এবং গরিব লোক, দুর্বল এবং গরিব, তারা জান্নাতি। আল্লাহ পাক এই স্বার্থপরতার খারাপ গুণ থেকে আমি আপনাদেরকে সকলকে বাঁচার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত তালাশ করতে থাকব। আমাদের কাছে যা কিছু আছে সেটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর পুরস্কার, কিন্তু আমরা এই ভালো গুণগুলোকে সরাসরি নিজেদের দিকে এগুলোকে ধাবিত করা, বরং যখনই বর্ণনা করব এটা বলব যে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, এটা নিজেদের ধ্যান ধারণায় অবশ্যই রাখবেন এবং নিজেদের মুখ দিয়েও এই কথাগুলো বলবেন। পরবর্তী আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া কাফা বিহি ইসমাম মুবিনা। দেখো তারা আল্লাহকে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করছে, আর প্রকাশ্য গুনাহের জন্য এই মিথ্যাই যথেষ্ট, প্রকাশ্য গুনাহের জন্য এই মিথ্যাই যথেষ্ট। অর্থাৎ সে লোকেরা যারা নিজে নিজেদেরকে নিষ্পাপ আর বারেগাহে মকবুল বলেন, নিজে নিজেদেরকে নিষ্পাপও বলে, আর উল্টো এটা বলে যে আমরা আল্লাহর বারেগাহে মকবুল, মূলত তারা এমনটা নয়, কিন্তু তারা নিজেরাই বলে যে আমরা আল্লাহর বারেগাহে অনেক মকবুল, অনেক প্রিয়। ইহুদিরাও বলেছিল যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রয়োজন কি আমরা নিজেরাই আল্লাহকে মহব্বত করি, আল্লাহ পাককে মহব্বত করি? কিন্তু আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে এটা ইরশাদ করেছেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে মাহবুব, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো তাহলে আমার অনুসরণে চলে আসো। يحببكم الله, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ যখন হুজুরের হয়ে যাবে তখন আল্লাহ তিনিও তোমাদের ভালোবাসবেন, আর তোমাদের গুনাহগুলোও ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহও ক্ষমা করে দিবেন। আসল সীমারেখা এবং আসল উদ্দেশ্য সেটা রসুল্লাহ সাল্লাহ আলী ওসলামের মাধ্যমে আল্লাহর নৈকট্য, পরিচিতি ইত্যাদি আর মহব্বত অর্জিত হয়। এমন নয় যে হুজুর আলহি সাল্লাতুয়াসাল্লামের উপরে ইমান আনলেন না আর আমরা সোজা আল্লাহর কাছে পৌঁছে যাব, আমরা সরাসরি আল্লাহর নৈকট্য অর্জন করব, আল্লাহর প্রিয় হয়ে যাব, এটা ধোকা আর শয়তানি চিন্তা। আর ইয়াহুদীদেরও এই শয়তানি চিন্তা ইমানে বাধা দিয়েছিল, আর তারা নিজেরাই গোমরা হয়েছিল, আর অন্যদেরও পথ ভ্রষ্ট করতে আর রাস্তা থেকে বিতাড়িত করার চেষ্টা চলমান রেখেছে। দর্শক, সূরা নিসার আয়াত নম্বর 50 পর্যন্ত আমাদের আলোচনা পরিপূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আরও সামনে থেকে আয়াত নম্বর 51 থেকে আমাদের আলোচনা শুরু করব। উদ্দেশ্য হচ্ছে কোরআনে পাকের আয়াতসমূহের সংক্ষিপ্ত এবং সহজ তাফসির এবং ব্যাখ্যা যেন বর্ণনা হয়ে যায়, যাতে আমাদের অন্তরের মধ্যে কোরআনের সেই আয়াতসমূহের উদ্দেশ্য, জ্ঞান অর্জিত হয় আর এইভাবে কোরআনের জ্ঞানও যেন অর্জিত হয়। আল্লাহ পাক নূরে কোরআন দ্বারা আমার আপনার অন্তরকে আলোকিত করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
কোরআন 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 কোরআন।